বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 25 আগস্ট, 10 ভাদ্র এবং ফার্সি 3 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত ইরানের দেয়া প্রস্তাবের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে ওয়াশিংটনের জবাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন পীড়নের 5 বছর পূর্তিতে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা প্রশ্নে ইরানের বক্তব্যের জবাব দিয়েছে আমেরিকা, সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে তেহরান। সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর দখলে থাকা একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা, অন্তত 3 সেনা আহত। চলমান চা শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন, শ্রমিকদের স্কুল পড়ুয়া সন্তানদের উদ্যোগে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতে অবমাননাকর বক্তব্য, হায়দ্রাবাদের প্রতিবাদ, আটক 90 জনকে ছেড়ে দিয়েছে আদালত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা তার জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোতে আমেরিকার জবাব ইউরোপের মাধ্যমে ইরানের হাতে পৌঁছচ্ছে। বুধবার বিকেলে এ খবর জানিয়ে কানআনি বলেন, আমেরিকার প্রস্তাবনার সতর্কতার সঙ্গে পর্যালোচনা শুরু করেছে ইরান এবং তা শেষ হলে ইউরোপের কাছে তেহরান নিজের জবাব তুলে ধরবে। ওদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরানের প্রস্তাবনার ব্যাপারে আমেরিকার জবাব ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠানো হয়েছে। ইরান, ইউরোপ বা আমেরিকার কেউই এসব প্রস্তাবনায় কী ছিল এবং তার জবাবে আমেরিকা কী লিখেছে তা প্রকাশ করেনি। তবে আমেরিকার জবাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে পলিটিকা ম্যাগাজিন জানিয়েছে, আমেরিকা মূলত ইরানকে অর্থনৈতিক সুবিধা সংক্রান্ত গ্যারান্টি দিয়েছে। সূত্রটি বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে লিখেছে, ইরান যা চেয়েছিল তার পুরোটা দিতে রাজি হয়নি আমেরিকা। এখন দেখতে হবে ইরান এই জবাবে সন্তুষ্ট হয় নাকি আরও বেশি পাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আফ্রিকার দেশ তানজানিয়ার সঙ্গে তেহরান বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা নিয়েছে। এজন্য দুই পক্ষ একটি রোডম্যাপ প্রতিষ্ঠা করবে। আজ আফ্রিকা সফরের দ্বিতীয় ধাপে তিনি তানজানিয়ায় পৌঁছানোর পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। সফরের প্রথম পর্যায়ে আবদুল্লাহিয়ান মালি যান এবং তানজানিয়া সফর শেষে জানজিবার যাবেন। আমির আবদুল্লাহিয়ানকে স্বাগত জানান তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিবারাতা মোলামোলা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা করার পরিকল্পনা রয়েছে এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের পক্ষ থেকে তানজানিয়ার প্রেসিডেন্টকে ইরান সফরের আমন্ত্রণ জানাবেন তিনি। ইরানের সামরিক বাহিনী দ্বিতীয় দিনের মতো ড্রোন মহড়া চালিয়েছে। এতে কল্পিত শত্রুর অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো নিখুঁতভাবে ও সফলতার সঙ্গে ধ্বংস করা হয়। মহড়ায় ইরানের সর্বাধুনিক 150 ড্রোন ব্যবহার করা হয়। ড্রোন মহড়ার মুখপাত্র সাইয়েদ মাহমুদ মুসাবিয়াজ বলেছেন, দ্বিতীয় দিনের মহড়ায় সত্যিকারের অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি জানান, কল্পিত শত্রুর লক্ষ্যবস্তুগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে, বাকিগুলো আজকের মধ্যেই ধ্বংস করা হবে। মুসাবি জানান, ইরানের সামরিক বাহিনীর 4 ইউনিট, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরনের ড্রোন পরিচালনা করেছে। কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকা সহ প্রায় পুরো ইরানের ভূখণ্ডের উপর এসব ড্রোন মহড়া চালায়। অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায়। এর মধ্যে কায়েম বোমা, আলমাস ক্ষেপণাস্ত্র এবং MK-82 বোমা ব্যবহার করে শত্রুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে শুরু করে জ্বালানি ট্যাঙ্ক, গোলা বারুদের ডেপো এবং রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়। মার্কিন বাহিনীর দখলে থাকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় অন্তত 3 সেনা আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেরাজোর শহরের কাছে আল ওমর এবং কনিকো তেল ক্ষেত্রের পাশেই ওই সামরিক ঘাঁটি অবস্থিত। ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় যে 3 সেনা আহত হয়েছে তাদের কারো অবস্থা গুরুতর নয়। সিরিয়ার বার্তা সংস্থা সানা বলেছে, রকেট হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখা যায়। মার্কিন সেনারা ওই এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং মার্কিন বিমান ও হেলিকপ্টার উড়াউড়ি করছে। দেরাজোর এলাকায় সিরিয়ার সরকারপন্থী যোদ্ধাদের উপর মার্কিন বাহিনী বিমান হামলা চালানোর পর মার্কিন নিয়ন্ত্রিত ঘাঁটিতে ওই রকেট হামলা চালানো হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। দৈনিক 300 টাকা মজুরির দাবিতে চলমান চা শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্কুল পড়ুয়া সন্তানেরা আজ বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেছে। ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
দৈনিক 300 টাকা মজুরির দাবিতে চলমান চা শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্কুল পড়ুয়া সন্তানেরা আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের ক্লাস বর্জন করে প্রায় 2000 শিক্ষার্থী উপজেলার খেজুরিছড়া চা বাগানে দুর্গা মন্দিরের সামনে রাস্তায় জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের মা বাবা নিজেরা না খেয়ে আমাদের খাওয়ান, পড়াশোনার জন্য তারা অনেক কষ্ট স্বীকার করেন, কিন্তু বর্তমান সময়ে এসে তারা আর পারছেন না। এখন সব কিছুর দাম বেড়েছে, এখন সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে, এখন আমাদের পড়াশোনা করানো নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় পড়েছেন। তাছাড়া শ্রমিকরা যেন তাদের সন্তানদের পড়াশোনা করাতে না পারেন, সেজন্য বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বিভিন্ন বৈষম্যের মধ্যে রেখেছে। পরবর্তী প্রজন্ম যেন সারা জীবন চা বাগানের দাস হয়ে জীবন কাটাতে পারে, সেটাই বাগান কর্তৃপক্ষের চাওয়া বলে দাবি করছেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী সঞ্জীব তাঁতি বলেন, আমরাও এই দেশের নাগরিক, কিন্তু এদেশে আমাদের মা বাবা দাসের জীবন যাপন করছে, আমরাও তাই করছি, কেন এই বৈষম্য? আমরা সুন্দর বাংলাদেশের চিন্তা করি, আমাদের চা শ্রমিক মা বাবারা এত কষ্ট করবেন কিন্তু ন্যায্য মজুরি পাবেন না, সেটা আমরা মেনে নিতে পারবো না। যদি দাবি মানা না হয় তাহলে আমরাও কঠোর কর্মসূচি ঘোষণা করব। এদিকে ধর্মঘটের 13 দিনে শ্রীমঙ্গল উপজেলার সবকটি চা বাগানে কাজ বন্ধ রয়েছে। শ্রমিকরা দাবি আদায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করছে। আজ সকালে উপজেলার খেজুরিছড়া চা বাগান, কালীঘাট চা বাগান, রাজঘাট চা বাগান সহ বিভিন্ন বাগানে 300 টাকা মজুরির দাবিতে শ্রমিকরা সমাবেশ করে স্লোগান দিতে থাকে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান সংক্রান্ত সরকারি চাকরি আইনের 41-এর ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। ২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে একই বছরের ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে হায়দরাবাদে প্রতিবাদকারী ৯০ জনকে বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে হায়দরাবাদে প্রতিবাদকারী ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির হস্তক্ষেপের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং এর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদী জনতা একটানা তৃতীয় দিনের জন্য হায়দরাবাদের পুরনো শহরে বিক্ষোভ করছিলেন। এদিকে আজ অন্য একটি মামলার জেরে বিজেপি বিধায়ক টি রাজা সিংকে পুলিশ ফের গ্রেপ্তার করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জেরে পুলিশ সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু স্থানীয় একটি আদালতে তাকে পেশ করা হলে সেখান থেকে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। এবার গত মার্চ এপ্রিলের অন্য একটি মামলার জেরে পুলিশ ফের তাকে গ্রেপ্তার করেছে। হায়দরাবাদে বিক্ষোভকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আজ বৃহস্পতিবার মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন, ডিসিপি দক্ষিণের কাছে আমার হস্তক্ষেপের পর শাহ আলী বান্দা এবং আশা টকিজের বিক্ষোভকারী ৯০ জন যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। মিম বিধায়ক আহমেদ বিন আবদুল্লাহ বালালা এবং আমাদের কাউন্সিলাররা উত্তেজনা প্রশমিত করতে সারা রাত কাজ করেছেন। আমি তাদের সঙ্গে এবং পুলিশের সাথেও যোগাযোগ করেছি। ওয়াইসি বলেন, একটি ঘটনায় পুলিশ জোরপূর্বক বল প্রয়োগ করে একটি বাড়িতে ঢুকে ৫ জন যুবককে আটক করে। তিনি বলেন, আজ ভোর ১:৩০ নাগাদ কাঞ্চনবাগ থানা থেকে যুবকদের মুক্তি দেওয়া হয়। একটি ঘটনায় পুলিশ বল প্রয়োগ করে একটি বাড়িতে ঢুকে ৫ যুবককে আটক করে, এটা মেনে নেওয়া যায় না। অন্যদিকে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক টি রাজা সিং এর গ্রেপ্তারের দাবিতে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার বলেন, হায়দরাবাদের কিছু অংশে যে বিক্ষোভ হচ্ছে তা সরাসরি বিজেপি নেতার বিদ্বেষমূলক বক্তব্যের ফল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরির লাশ খুঁজে পাওয়া যায়নি, তবে এ ব্যাপারে তদন্ত চলছে বলে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ জানিয়েছেন। সম্প্রতি কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, তার নির্দেশে কাবুলে হামলা চালানো হয়েছে এবং ওই হামলায় আল কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি নিহত হয়েছে। এর আগেও তালেবান ঘোষণা করেছিল যে আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির আফগানিস্তানের প্রবেশ বা অবস্থান সম্পর্কে তারা কিছুই জানেন না এবং এ বিষয়ে তদন্ত চলছে, তার লাশও তারা খুঁজে পাননি। তারা বলছেন, সেখানে ড্রোন হামলায় যে যা কিছু তারা দেখেছেন তাতে কোনো ধরনের কোনো কিছুরই অস্তিত্ব সেখানে ছিল না। হামলায় এমন উপাদান ব্যবহার করা হয়েছে যা সবকিছুকে নিশ্চিহ্ন করে দেয়। মার্কিন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তালেবানের দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ফিলিস্তিনের গাজার দক্ষিণে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের সামরিক কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে। ফিলিস্তিন আল ইয়াউম আজ জানিয়েছে, গাজার দক্ষিণের রাফা শহরে কুদস ব্রিগেডসের পক্ষ থেকে যে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল তাতে নানা ধরনের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রদর্শিত হয়েছে। এতে আরও বলা হয়, কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শত শত প্রতিরোধ যোদ্ধা। এটি মূলত একটি সামরিক শোভাযাত্রায় পরিণত হয়। সশস্ত্র এই শোভাযাত্রা রাফা শহরের পশ্চিমাংশ থেকে শুরু হয়ে নাজমা স্কোয়ারে গিয়ে শেষ হয়। এই পথ পাড়ি দেওয়ার সময় শোভাযাত্রাটি কয়েকজন শহীদের বাড়িতে গিয়ে থামে। সাম্প্রতিক গাজা যুদ্ধে তারা শহীদ হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার কারণে সৃষ্ট তিন দিনের যুদ্ধের দুই সপ্তাহ পরই এই সামরিক কুচকাওয়াজের আয়োজন করল ইসলামী জিহাদ আন্দোলন। এর মাধ্যমে তারা আরও নতুন যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চেয়েছেন। তারা বলতে চেয়েছেন, ফিলিস্তিনিরা কখনোই অন্যায়ের কাছে মানত করবে না, জুলুম খবরদারি মেনে নেবে না। এদিকে ইহুদিবাদ ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনের একজন বন্দী বিগত 160 দিন ধরে অনশন ধর্মঘট পালন করছেন এবং তার অবস্থা এখন এতটাই নাজুক পর্যায়ে পৌঁছেছে যে তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। ইহুদিবাদ ইসরায়েলের অবৈধ আটকাদেশের বিরুদ্ধে খালিল আও আউদা নামে 40 বছর বয়সী এক ফিলিস্তিনি এই ধর্মঘট পালন করছেন। তাই তার 4টি সন্তান রয়েছে। রাজনৈতিক তৎপরতার জন্য 2005 সালের পর থেকে এ পর্যন্ত তাকে 5 বার আটক করা হয়েছে। এর মধ্যে তাকে 3 বার বিনা বিচারে প্রশাসনিক ক্ষমতা বলে আটক রাখা হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত আলোচনার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাবের জবাব ওয়াশিংটন ইউরোপীয় ইউনিয়নকে দিয়েছে। তবে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা হলেই কেবল তারা পরমাণু সমঝোতায় ফিরে আসবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত আলোচনার বিষয়ে ইরানের দেয়া প্রস্তাবের জবাব ওয়াশিংটন ইউরোপীয় ইউনিয়নকে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের মতামতের বিষয়টি আমরা খতিয়ে দেখেছি এবং ইউরোপকে আমাদের মতামত জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কেনানি জানিয়েছেন, ইউরোপীয় সমন্বয়কারীদের মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে তেহরানকে দেয়া ওয়াশিংটনের জবাব নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেছেন, মার্কিন জবাবের খুঁটিনাটি দিকগুলো ভালোভাবেই যাচাই বাছাই চলছে এবং এরপর ইরান তাদের বক্তব্য ইউরোপের কাছে উত্থাপন করবে। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন সরকার এমন সময় ইরানের বিষয়ে তাদের মতামত তুলে ধরেছে যখন ওই দেশটির কর্মকর্তারা এখনও ইরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন পিয়ের আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করতে চান। ইরানের পরমাণু কর্মসূচির ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করে তিনি আরও বলেছেন, ইরানের ব্যাপারে কূটনৈতিক পন্থায় আমাদের কাছে সবচেয়ে ভালো পন্থা এবং এখন আমরা দেখতে চাই ইরানের সঙ্গে আমরা কোনো সমঝোতায় পৌঁছতে পারব কিনা। এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কর্বি বলেছিলেন, 2018 সালে পরমাণু সমঝোতা থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে আসায় যুক্তরাষ্ট্রই একঘরে হয়ে পড়েছে। কিন্তু একথা স্বীকার করার পরও তিনি পরমাণু সমঝোতায় অটল না থাকার জন্য ইরানকে অভিযুক্ত করে দাবি করেছেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করে আরও দাবি করেছেন, আমরা প্রকাশ্যে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইরানকে এটা জানিয়ে দিয়েছি যে তেহরানকে অবশ্যই আইএইএর সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের উদ্বেগ দূর করার এটাই একমাত্র পথ। যাই হোক, ইরানের নীতি হচ্ছে নিষেধাজ্ঞা সত্যিই তুলে নেওয়া হলো কিনা সেটা দেখার পরই পরমাণু সমঝোতায় ফিরে আসবে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা হলেই কেবল তারা পরমাণু সমঝোতায় ফিরে আসবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন পীড়নের 5 বছর পূর্তি দিবস আজ। দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গারা। এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন নিপীড়নের 5 বছর পূর্তি দিবস আজ। দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে হোপ ইজ হোম শীর্ষক প্রচার সমাবেশের আয়োজন করেছেন রোহিঙ্গা সম্প্রদায়। সমাবেশে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের বলেছেন, আমরা রিফিউজি হয়ে থাকতে চাই না, এখন সোনালি আরাকানে ফিরে যেতে চাই। জান্তা সরকার আমাদের নিধন করতে 5 বার বিতাড়িত করেছে মিয়ানমার থেকে, প্রতিবারই মানবিক বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে, এই জন্য বাংলাদেশের সরকার এবং জনগণকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক দমন নিপীড়নের মুখে দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। ওই সময় 7.5 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়। অবশ্য এর আগের থেকেই 3.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত ছিল। বর্তমানে কক্সবাজারে 11 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে প্রায় 30,000 রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ অভিযোগ করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে সরকার কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। রোহিঙ্গা ইস্যুকে জিয়ে রেখে শুধু রাজনৈতিক ফায়দা হাসিল নয়, ব্যবসাও করছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,
বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকট যে একটা বৈশ্বিক সংকট, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সে বিষয়ে যথাযথভাবে উদ্বুদ্ধ কিংবা কনভিন্স করতে পারেনি। বিশ্বের অন্যান্য মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে সাড়া দেয় বা তৎপর হয়, রোহিঙ্গা সংকট সমাধানে তারা সেভাবে এগিয়ে আসেনি। এটা নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা ছাড়া আর কিছু নয়।
রোহিঙ্গা সংকট নিরসনে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উপরে গুরুত্ব আরোপ করে মির্জা ফখরুল বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গার প্রত্যাবাসনে চাপ প্রয়োগে ব্যর্থ হয়েছে সরকার। ওদিকে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে অবশ্যই রোহিঙ্গা ইস্যুটিকে অন্তর্ভুক্ত করতে হবে বলে দেশটির সামরিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 25 আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 5 বছর পূর্তি উপলক্ষে বুধবার এই বাণী দেন তিনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে বিদেশি গল্প অবলম্বনে কয়েকটি শিক্ষণীয় গল্প। গল্পের পর থাকবে একটি কবিতা ও একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই গল্প শোনা যাক।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লোভে পাপ পাপে মৃত্যু এই প্রবাদটি শুনেছ। এই প্রবাদটির মধ্যেই কিন্তু লোভের ফল এবং এর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরও অনেক মানুষ লোভ লালসার কাছে নিজেকে বন্দী করে ফেলে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লোভ থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীদের অনেকেই লোভের কারণে ধ্বংস হয়েছে।
বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, লোভ আসলে কি? আজকের আসরের প্রথম গল্পটি এ সম্পর্কে।
এক শিক্ষকের কাছে ছাত্র জানতে চাইল, স্যার লোভ কি?
শিক্ষক বললেন, এর জবাব পেতে হলে আমাদের স্কুলের পেছনের চকলেট কারখানার ভেতরে যাও, তোমার সবচেয়ে পছন্দের একটি চকলেট বেছে নাও সেখান থেকে, কিন্তু একটাই শর্ত, তুমি চকলেটের সারি বরাবর যাবে, শুধু সামনে যাওয়ার সময় তোমার পছন্দের চকলেটটি নিতে পারবে, ফেরার সময় তা আর নিতে পারবে না।
ছাত্রটি চকলেট কারখানায় গেল, সারি বরাবর যাওয়ার সময় সুন্দর মোড়কে একটা চকলেট দেখল, তখনই সেটা পছন্দ হলো তার, কিন্তু সামনে আরো একটা বড় চকলেট দেখে চমকিত হলো, কাছে সে এগিয়ে গেল সেদিকে, কিন্তু সামনে আরো একটা চমৎকার চকলেট দেখল, আবারও এগিয়ে গেল, এভাবে আরো আরো বড় বড় সুন্দর চকলেটের আশায় সোজা সারির সামনের দিকে চলতে থাকলো।
ছাত্রটি যখন সারির শেষ প্রান্তে পৌঁছলো, তখন আর আগের মতো কোনো বড় সুন্দর চকলেট দেখতে পেল না, বুঝতে পারলো আগেরটা না নিয়ে তা হাতছাড়া করে ফেলেছে।
অবশেষে সে খালি হাতেই ফিরে এলো শিক্ষকের কাছে, চকলেট কারখানায় কি করেছে সব খুলে বলল সে।
শিক্ষক বললেন, তুমি প্রথমে একটি চকলেট খুব পছন্দ করেছিলে, কিন্তু তা না নিয়ে তখনও খুঁজছিলে আরো বড় একটি, তারপর তুমি বুঝতে পারলে বড়র আশা করতে গিয়ে তোমার পছন্দের চকলেটটি হারিয়েছ, সেটাই হলো লোভ।
বন্ধুরা, এই গল্পের নীতিকথা হলো, লোভের কারণে আমরা আমাদের জীবনে অনেক ভালো জিনিস হারিয়ে ফেলি, তাই আমাদের উচিত লোভ থেকে দূরে থাকা।
অনেক দিন আগের কথা, এক ছিল লোভী লোক, অন্যের জিনিসে ভাগ বসানোর সুযোগ খুঁজত সবসময়, কিন্তু নিজের এক আনাও অন্য কাউকে দিত না, এমনই স্বার্থপর মানুষ।
একদিন লোকটি রাস্তায় 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনলেন তার এক বন্ধু, তিনি ছিলেন খুব দয়ালু। ঘটনাক্রমে তার মেয়ে ওই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। বাড়ি ফিরে সেই কথা বাবাকে জানালো মেয়েটি। দয়ালু লোকটি ভাবলেন, এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা, তাই মুদ্রাগুলো ফিরিয়ে দিতে তিনি লোকটির কাছে গেলেন।
লোভী স্বার্থপর বন্ধুটি যখন শুনল তার মেয়ে ওই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল, আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি সরিয়ে রেখেছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে।
বন্ধুর এ কথা শুনে দয়ালু লোকটি রেগে গেলেন, তবু মুদ্রাগুলো সেখানে রেখে চলে এলেন বাড়িতে, কিন্তু লোভী বন্ধুটি তাকে ছাড়তে চাইল না, আরো 10টি স্বর্ণমুদ্রা আদায় করার ফন্দে আঁটল, সে নালিশ জানালো আদালতে।
বিচারক সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালেন। তারা এলে বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, সত্যি সে কতটি মুদ্রা পেয়েছিল? 30টি স্বর্ণমুদ্রা পাওয়ার কথা জানালো মেয়েটি। বিচারক আবার লোভী লোকটিকে জিজ্ঞেস করলেন, সে কতটি মুদ্রা হারিয়েছিল? লোকটি জবাব দিল, হুজুর মোট 40টি স্বর্ণমুদ্রা।
বিচারক বললেন, তাহলে মেয়েটির কুড়িয়ে পাওয়া স্বর্ণমুদ্রাগুলো তোমার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু তুমি হারিয়েছ 40টি। এ কথা বলে বিচারক মুদ্রাগুলো মেয়েটিকে নিয়ে যেতে বললেন। এও জানিয়ে দিলেন, যদি কেউ এই 30টি হারানো মুদ্রার দাবি করে, তবে তাকে আবার ডেকে পাঠাবেন তিনি।
এবার বিচারক লোভী লোকটিকে বললেন, যদি কেউ খবর দেয় সে 40টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে, তবে তোমাকে ডেকে পাঠানো হবে।
লোভী লোকটি বিপদ বুঝতে পারল, 10টি স্বর্ণমুদ্রা আদায় করতে গিয়ে নিজের 30টি হারাতে হচ্ছে, সঙ্গে সঙ্গে স্বীকার করল সে মিথ্যা বলেছে, আসলে তার 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলেন না।
এ ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে মিথ্যা বলে অন্যের জিনিস হাতাতে গেলে নিজেরটাই খোয়া যেতে পারে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম। কখনো কখনো এমন কিছু মানুষের দরকার হয় যাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিপদ থেকে মুক্ত হওয়া যায়। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে এর সম্পর্কে একটি গল্প।
একবার বিরাট এক জাহাজ যান্ত্রিক গোলযোগে নষ্ট হয়ে পড়ে রইল। মেরামতের জন্য মালিকের চেষ্টার কোনো ত্রুটি নেই। আজ একজন, কাল অন্যজন, পরশু আরেকজনকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কারো পক্ষেই জাহাজটি মেরামত করা সম্ভব হচ্ছিল না। বিদেশের কয়েকজন বিশেষজ্ঞ আপ্রাণ চেষ্টা করেও কোনো কুল কিনারা করতে পারলেন না। এমন অবস্থায় মালিক এক বুড়ো কারিগরের কথা জানতে পারলেন। বুড়ো নাকি তার যুবক বয়সে এমন একটি সমস্যার সমাধান করেছিলেন। বুড়োকে ডেকে পাঠালেন জাহাজের মালিক।
যন্ত্রপাতির বিশাল এক বক্স নিয়ে হাজির হলেন বুড়ো কারিগর। এসেই কাজে হাত দিলেন। ইঞ্জিনের যন্ত্রপাতি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পরখ করলেন।
জাহাজের মালিক কাজ দেখার জন্য বুড়োর সঙ্গে লেগে থাকলেন। বোঝার চেষ্টা করলেন বুড়ো কিভাবে জাহাজ মেরামত করেন।
জাহাজের যন্ত্রপাতি পরখ শেষ করলেন বুড়ো। এবার তার বিশাল বক্স থেকে ছোট্ট একটি হাতুড়ি বের করলেন। তারপর ইঞ্জিনের একটি জায়গায় ধীরে ধীরে কয়েকটি বাড়ি মারলেন। সঙ্গে সঙ্গে ইঞ্জিন চালু হয়ে গেল। কাজ শেষে বুড়ো তার হাতুড়ি বাক্সে রাখলেন।
খুব খুশি জাহাজের মালিক। হাসি মুখে জানতে চাইলেন, এ কাজের জন্য আপনাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে?
বুড়ো কারিগর বললেন, 1,00,000 টাকা।
জাহাজের মালিক অবাক হলেন, বললেন, বলেন কি, তেমন কিছুই তো করেননি, সামান্য হাতুড়ি পিটিয়ে এত টাকা? 200 টাকার কাজও তো নয়।
বুড়ো কারিগর জবাব দিলেন, হ্যাঁ, হাতুড়ির বাড়ি মারার জন্য 200 টাকা, আর বাকি 99,800 টাকা কোথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারতে হবে সেটা জানার জন্য।
বন্ধুরা, এ গল্পের নীতিকথা হল, উদ্যম নেওয়ার আগে কোথায় উদ্যমী হতে হবে সেটা জানা জরুরি। অভিজ্ঞতাকে খাটো করে দেখতে নেই।
বন্ধুরা, এবার আমরা যে গল্পটি শোনাবো তার মূল বক্তব্য সুখ নিয়ে। গল্পটি কয়েকজন সহপাঠীকে নিয়ে। একসময় একসঙ্গে লেখাপড়া করেছেন তারা। এখন যে যার মতো প্রতিষ্ঠিত, কেউ চাকুরি করেন, কেউ ব্যবসা। একদিন তারা সবাই মিলে দেখা করতে গেলেন বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষকের সঙ্গে। তার বাড়িতে হাজির হলেন সবাই, নানা প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলছিলেন তারা। একসময় তাদের আলাপ আলোচনার অভিযোগের দিকে মোড় নিল। নিজেদের কাজের চাপ আর ব্যস্ত জীবন নিয়ে নাকাল অবস্থার কথা বলাবলি করছিলেন তারা।
এ সময় রান্নাঘরে গেলেন অধ্যাপক। ফিরে এলেন বড় একটি পটে কফি নিয়ে। ট্রেতে নিয়ে এলেন কয়েকটি কাপ। সেগুলোর কোনোটি চীনামাটির, কোনোটি কাঁচের, কোনোটি প্লাস্টিকের, কোনোটি ক্রিস্টালের, কোনোটি দেখতে একেবারেই সাদা মাটা, কোনটি খুবই দামি, আবার কোনটি অভিজাত।
ছাত্রদের নিজ হাতে কফি নিতে বললেন শিক্ষক। যে যার মতো ট্রে থেকে কাপ নিয়ে কফি ঢেলে নিলেন। এখন সব ছাত্রের হাতেই একটি করে কফির কাপ।
এবার অধ্যাপক বললেন, তোমরা কি খেয়াল করেছো, দেখতে সুন্দর এবং দামি কাপগুলোই তোমরা নিয়েছ, বাকি সাদা মাটা আর সস্তা কাপগুলো ট্রেতে পড়ে আছে। এটা খুবই স্বাভাবিক, আমরা সবাই নিজের জন্য ভালোটাই চাই, কিন্তু সেটাই আমাদের জীবনের সমস্যা আর কঠিন চাপের উৎস।
ছাত্রদের দিকে তাকিয়ে একটু থামলেন অধ্যাপক। তারপর আবার বললেন, কোনো কাপই কফির গুণাগুণ বাড়াতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো শুধু দামি হয় এবং আমরা কি পান করছি তা ধারণ কিংবা আড়াল করে।
ছাত্ররা অধ্যাপকের কথা মন দিয়ে শুনছিল। তিনি এবার বললেন, শোনো, তোমাদের সবার প্রকৃত চাওয়া ছিল কফি, নিশ্চয়ই কাপ নয়, কিন্তু তোমরা সবাই সচেতনভাবেই দেখতে সুন্দর দামি কাপগুলোই নিয়েছ, তারপর একে অন্যের কাপগুলো দেখতে শুরু করেছ, কাপটা কেমন কাপ?
একটু থেমে শিক্ষক আবার বললেন, এবার তুলনা করে দেখো, জীবনটা হলো কফি আর চাকরি, ব্যবসা, বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, অবস্থান, সবকিছুই হলো কাপ। আমাদের যে ধরনের কাপই থাকুক না কেন, আমরা জীবনের গুণাগুণ বদলাতে পারবো না।
বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো, চারপাশে সব কিছু ঠিক থাকা মানেই সুখী হওয়া নয়, অভাব অভিযোগের মধ্যেই সুখ খুঁজে নিতে হয়।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে বাংলাদেশের পঞ্চগড়ের ছোট্ট বন্ধু আফিয়া এবনাত ইলার কণ্ঠে কবি সুকুমার রায়ের লেখা বিখ্যাত কবিতা জীবনের হিসাব।
কবি সুকুমার রায় রচিত কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চোরি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাছি সে কয়, হাহারে মশাই, অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তোরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খনিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকা খানি ডুবলো বুঝি তুলে, মাঝিরে কন এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে।
ইলার চমৎকার আবৃত্তিটি আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো বন্ধুরা, এবার শুনবে ছোট্ট বন্ধুদের সমবেত কণ্ঠে একটি গান, গুনগুন করে মৌ এই শিরোনামের গানটির গীতিকার এম এম মুশফিক, সুরকার আরফিন সাইদ, আর শিল্পী আফসা, আফরা ও নেহা।
বন্ধুরা, তোমরা হ্যাবেন টিউন নাশিদ ব্যান্ড পরিবেশিত গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
খুশি মনে যেন
শুনলেন রংধনু। এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 25 আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় ব্যবস্থা রাষ্ট্রপতি, দৈনিক প্রথম আলো। রোহিঙ্গা সংকটের 5 বছর, ভূ রাজনীতির ফাঁদে আটকে একটি জাতি, দৈনিক মানব জমিন। রোহিঙ্গা সংকটকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে সরকার, মির্জা ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। ওষুধের দোকান 24 ঘন্টা খোলা, সিটি কর্পোরেশন আলোচনা করে সিদ্ধান্ত নেয়নি, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, হাতে 800 কোটি, 40 বিধায়ককে কিনে আপ সরকার ফেলার ছক বিজেপির, কেজরিওয়ালের অভিযোগ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বিলকিস বানো মামলায় নয়া মোড়, গুজরাট সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন 150 আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত মুখ্য নয়, কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যের মধ্য দিয়ে তিনি নিজেকে এবং নির্বাচন কমিশনকে নতুন করে বিতর্কের মধ্যে ফেললেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের নির্বাচন হবে আগামী বছরের মধ্যে এবং সেই নির্বাচনের ব্যাপারে এখন থেকেই মোটামুটি ভাবে প্রস্তুতি শুরু হয়েছে। যদিও রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তারপরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হয়েছে এবং নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা এ সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং আমরা যতদূর জানি যে 26টি দলের ভেতরে 18টি দল ইভিএম ব্যবহার না করার পক্ষে রয়েছে। যদিও বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল এই সংলাপে যোগ দেয়নি, তারপরেও তারা আগে থেকেই এবং এখনো বলে আসছে বা বলছে যে তারা ইভিএম এ ভোটের পক্ষে নয়। সেক্ষেত্রে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল এই ইভিএম এ ভোট গ্রহণের বিরুদ্ধে। এরপরে যদি তিনি বলেন যে ইভিএম এ 150টি আসনে ভোট গ্রহণ করা হবে এবং এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত মুখ্য নয়, তাহলে তিনি কেন বা নির্বাচন কমিশন কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করলো এবং তাদের মতামত নিল ইভিএম এ ভোট গ্রহণের পক্ষে কি না? এই সমস্ত কথার মধ্য দিয়ে আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার দেশের রাজনৈতিক ডামাডোল বাড়িয়ে দিলেন এবং নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তিনি তা হয়তো এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিলেন।
জনাব সিরাজুল ইসলাম, সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনারা হামলা চালাচ্ছে। তারা দাবি করছে ইরান সমর্থিত গেরিলাদের উপর হামলা চালানো হচ্ছে, বিষয়টি নিয়ে কি বলবেন?
জি, সিরিয়ার পূর্বাঞ্চলে যে সমস্ত কিছু ঘাঁটি রয়েছে, যারা সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে, এই রকম ঘাঁটির উপরে আমেরিকা হামলা চালিয়েছে। এখানে যে সমস্ত দিক নিয়ে আলোচনা করা যায় সেগুলোর কয়েকটি হচ্ছে যে প্রথমত আমেরিকার এই দেশে থাকার অধিকার আছে কিনা, এই দেশে থাকার অধিকার তাকে কে দিল? সিরিয়ার সরকারের কাছ থেকে তো তারা কোনো রকম অনুমতি নেয়নি, তাহলে সিরিয়ায় থেকে সিরিয়ার ভিতরে বিমান হামলা করে কিভাবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা সবসময় বলে আসছে, অর্থাৎ আমেরিকা সবসময় বলে আসছে যে সন্ত্রাসবাদিতার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা লড়াই করছে। তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করে, তাহলে সিরিয়ার সরকারের পক্ষে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে তাদের উপরে কি করে আমেরিকা বিমান হামলা চালায়? তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ায় যায়, তাহলে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই তো মোটামুটি শেষ, সেখানে আমেরিকার থাকার কি প্রয়োজন? এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে তারা সিরিয়ার তেল ক্ষেত্রগুলো কি করে দখল করে রেখেছে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আসলে আমেরিকা দিতে পারবে না, বরং তারা মূলত সারা বিশ্বে বিভিন্ন জায়গায় গায়ের জোরে দখল দায়িত্ব কায়েম করে রেখেছে এবং তারা তাদের সুবিধা মতো বক্তব্য দিয়ে থাকে। যেমন সিরিয়ায় সুবিধা হচ্ছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললে সিরিয়ায় থাকার এক রকমের আন্তর্জাতিক বৈধতা পায়, যদিও সিরিয়া বা সিরিয়ার মিত্ররা এই বক্তব্যকে গ্রহণ করে না। শেষ পর্যায়ে বলবো, আমেরিকা যা করছে তার কোনোটাই গ্রহণযোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তার উপস্থিতির অবসান ঘটায়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় অতি অল্প সময়ের ভেতরে মধ্যপ্রাচ্য অনেকটা শান্ত এবং স্থিতিশীল হয়ে আসবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, দিল্লিতে সরকার ফেলতে 800 কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে বিজেপি, লক্ষ্য 40 জন আপ বিধায়ককে কিনে সরকার ফেলে দেওয়া। বৃহস্পতিবার রাজঘাটে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে বলেন, সিবিআই তল্লাশির পর দিনেই সিসোদিয়ার কাছে প্রস্তাব এসেছিল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার। ভাগ্যিস মনীষের মতো মানুষকে পাশে পেয়েছিলাম যার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো মোহ নেই। আপ বিধায়করা মরে যাবেন কিন্তু বিক্রি হবেন না। বিজেপি দিল্লিতে আমার সরকার ফেলার জন্য 800 কোটি টাকা হাতিয়ে নিয়ে নেমেছে, ওদের লক্ষ্য 40 বিধায়ককে কিনে আমার সরকার ফেলে দেওয়া। দৈনিক আজকে লিখেছে, বিলকিস বানু মামলায় নয়া মোড়, গুজরাট সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। বিলকিস বানু গণধর্ষণ মামলায় 11 জন অভিযুক্তকে 15 আগস্ট মুক্তি দিয়েছে গুজরাট সরকার। তারপর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। খোদ বিলকিস বলেছিলেন, 2 দশক আগের আতঙ্ক ফের ফিরে এসেছে তার জীবনে, ভয়হীন বেঁচে থাকার অধিকারটুকুই ফিরে পেতে চেয়েছেন বানু। গুজরাট সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল দিন কয়েক আগেই। 23 আগস্ট বিলকিস মামলায় গুজরাট সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য সুভাষিনী আলী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আজ বৃহস্পতিবার বিলকিস মামলায় গুজরাট সরকারকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম নির্দেশে বলা হয়েছে কেন 11 জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়েছে তার জবাব দিতে হবে গুজরাট সরকারকে। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। জার্মানির সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডারে মজুদের পরিমাণ মারাত্মকভাবে কমে যাওয়ায় দেশের প্রতিরক্ষা শিল্প কারখানার উচিত ইউক্রেনের জন্য দ্রুত অস্ত্র উৎপাদন করা। একথা বলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়ের-বাক। জার্মানির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল তিনি একথা বলেন। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবেলস বলেছেন, চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যেসব দেশ ইউক্রেনকে সমর্থন করছে তাদেরকে আগামী শীতে প্রচণ্ড রকমের ভোগান্তি বরণ করতে হবে। তিনি বলেন, এ সময় রাশিয়া গ্যাসের সরবরাহ সম্পূর্ণভাবে কেটে দিতে পারে এবং ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকবে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী পরিষ্কার করে বলেন, আমরা ভয়ঙ্কর একটি শীতকাল মোকাবেলা করতে যাচ্ছি। স্পেনের এক ক্যাবিনেট মিনিস্টার গতকাল রেডিও ন্যাশনাল এসব কথা বলেছেন। তিনি বলেন, আসন্ন কঠিন শীত মৌসুম মোকাবেলার জন্য ইউরোপে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। পরমাণু সমঝোতা প্রশ্নে ইরানের বক্তব্যের জবাব দিয়েছে আমেরিকা, সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে তেহরান। সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর দখলে থাকা একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা, অন্তত 3 সেনা আহত। চলমান চা শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন, শ্রমিকদের স্কুল পড়া সন্তানদের উদ্যোগে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতে অবমাননাকর মন্তব্য বক্তব্য হায়দরাবাদে প্রতিবাদ আটক 90 জনকে ছেড়ে দিয়েছে আদালত। শ্রোতাবন্ধুরা আপনারা ভালো সুস্থ থাকুন কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।